জোয়েলের পুস্তক এবং লাওদিকীয় সপ্তম দিবস অ্যাডভেন্টিস্ট চার্চ ২৪ নম্বর। গত প্রবন্ধে আমরা তিনটি সমান্তরাল ভবিষ্যৎবাণীমূলক সাক্ষ্যের ধারা, আদি পুস্তকের অধ্যায় ১১-২২, পুরাতন নিয়মের প্রথম গ্রন্থ মথি নতুন নিয়মের প্রথম গ্রন্থ এবং প্রকাশিত বাক্য নতুন নিয়ম ও সমগ্র বাইবেলের শেষ গ্রন্থ এর কথা উল্লেখ করে শেষ করেছি। আদি পুস্তকের ধারাটি আব্রামের সঙ্গে করা চুক্তিকে চিহ্নিত করে। মথির ধারাটি খ্রিস্টীয় গির্জার সঙ্গে করা চুক্তিকে চিহ্নিত করে, যেখানে আধুনিক আধ্যাত্মিক ইসরায়েলের সূচনা ও সমাপ্তির প্রতীক হিসেবে পিতরকে দেখা হয়। উভয় ধারার মধ্যবর্তী পদগুলি ঈশ্বরের মোহরকে চিহ্নিত করে। আব্রামের ক্ষেত্রে তা ছিল খতনা, আর পিতরের ক্ষেত্রে ছিল তার নামের পরিবর্তন। প্রকাশিত বাক্যের ধারার কেন্দ্রীয় পদটি হল অধ্যায় ১৭:১২।
আর তুমি যে ১০টি শিং দেখেছিলে, সেগুলো ১০ রাজা যারা এখনও কোনো রাজ্য পায়নি, কিন্তু তারা পশুর সঙ্গে এক ঘণ্টার জন্য রাজাদের মতো ক্ষমতা লাভ করবে। প্রকাশিত বাক্য ১৭:১২
উৎপত্তি ও মথি দৈবত্বের সঙ্গে মানবতার বিবাহকে চিহ্নিত করে, আর প্রকাশিত বাক্য রবিবারের আইনে পশু ও ড্রাগনের বিবাহকে চিহ্নিত করে। এই তিনটি ধারাই রবিবারের আইনকে নির্দেশ করে, যেখানে এক শ্রেণী পশুর চিহ্ন প্রকাশ করে এবং অন্যটি ঈশ্বরের মোহর। ১২ নম্বর পদে পশু ও ড্রাগনের যে নকল রূপ, তা উৎপত্তি অধ্যায় ১১-এ নিমরোদের মিনারের ওমেগা উল্লেখ। সেখানে জাল চুক্তির ধর্মবিচারের মুখোমুখি হয়েছিল, এবং প্রকাশিত বাক্য ১৭:১০-এ সেই বেশ্যা যিনি মহান বাবিল বিচারিত হন। নিমরোদ ভ্যাটিকানের ওমেগার আলফা, আর এই কারণেই পোপতন্ত্রই মহান বাবিল, নিমরোদের বাবেলের আলফার ওমেগা।
এই তিনটি মধ্যবর্তী শ্লোক সম্পর্কে লক্ষণীয় বিষয় হল যে প্রতিটি পঙ্ক্তির মধ্যবিন্দুতে অন্তর্ভুক্ত সাক্ষ্য আসলে তিনটি শ্লোক।
এটি আমার চুক্তি যা তোমরা পালন করবে, আমারও তোমাদের এবং তোমাদের পরবর্তী বংশধরদের মধ্যে। তোমাদের মধ্যে প্রত্যেক পুরুষ শিশুর খতনা করা হবে, আর তোমরা তোমাদের অগ্রচর্মের মাংস খতনা করবে, এবং সেটি হবে আমারও তোমাদের মধ্যে চুক্তির চিহ্ন। তোমাদের মধ্যে ৮ দিনের যে শিশু, তোমাদের প্রজন্মের প্রত্যেক পুরুষ শিশু, গৃহে জন্মানো হোক বা তোমাদের বংশধর নয় এমন কোনো বিদেশির কাছ থেকে অর্থ দিয়ে কেনা, তার খতনা করা হবে। আদি পুস্তক ১৭:১০-১২।
যীশু তাকে উত্তরে বললেন, ধন্য তুমি শিমোন বার জোনা, কারণ মাংস ও রক্ত তোমাকে এটি প্রকাশ করেনি, বরং স্বর্গস্থিত আমার পিতা করেছেন। আর আমি তোমাকে আরও বলছি, তুমি পিতর, এবং এই শিলার ওপর আমি আমার মণ্ডলী স্থাপন করব, এবং নরকের ফটক তা পরাভূত করতে পারবে না। আমি তোমাকে স্বর্গরাজ্যের চাবিগুলো দেব। তুমি পৃথিবীতে যা বাঁধ হবে তা স্বর্গে বাঁধা হবে, আর তুমি পৃথিবীতে যা খুলবে তা স্বর্গে খোলা হবে। মথি ১৬:৭-১৯।
আর যে পশুটি ছিল আর নেই, সেইটাই ৮ম, সে ৭টিরই অন্তর্ভুক্ত এবং বিনাশে যায়। আর তুমি যে ১০টি শিং দেখেছিলে, তারা ১০ জন রাজা, তারা এখনও কোনো রাজ্য পায়নি, কিন্তু পশুটির সঙ্গে এক ঘণ্টা সময়ের জন্য রাজাদের মতো ক্ষমতা পাবে। তাদের মন এক, এবং তারা তাদের ক্ষমতা ও শক্তি পশুটিকে দেবে। প্রকাশিত বাক্য ১৭:১১-১৩।
নিমরোদের ইট ও গাঁথনির মশলা দ্বারা প্রতিনিধিত্ব করা নকল চুক্তির কাহিনী, এবং মিনার ও শহর দ্বারা প্রতিনিধিত্ব করা তার গির্জা রাষ্ট্রের নকল ব্যবস্থা, নিমরোদের কাহিনীর ওমেগায় প্রতিনিধিত্ব করা পশুর প্রতিমার নকল ব্যবস্থাকে প্রতিকায়িত করে। তিনটি রেখা, তিনটি পদের তিনটি কেন্দ্রবিন্দু সহ, যা সবই জীবন চুক্তি ও মৃত্যু চুক্তির সাক্ষ্য দেয়। ১,৪৪,০০০ হল ৭-এর অন্তর্গত সত্যিকারের ৮ম, আর পোপতন্ত্র স্রেফ তার নকল। নিমরোদের গোষ্ঠী তাদের বিবাহে মন ঐক্যে যুক্ত হয়, যা ১,৪৪,০০০এর নকল। তারা খ্রিস্টের মনের সঙ্গে ঐক্যবদ্ধ ছিল কিন্তু নেই, এমন নকল পশুটি সেই খ্রিস্টের নকল, যিনি ছিলেন, আছেন এবং যিনি আসবেন। ৮ম পদে পোপতন্ত্র দ্বারা প্রতিনিধিত্ব করা সেই নকলের পূর্ণ প্রকাশ ঘটেছে।
তুমি যে পশুটিকে দেখেছিলে,
তা ছিল আর নেই, এবং তা অতল গহ্বর থেকে উঠে আসবে এবং বিনাশে যাবে। আর পৃথিবীতে যারা বাস করে তারা বিস্মিত হবে, যাদের নাম জগতের প্রতিষ্ঠা লগ্ন থেকে জীবনের পুস্তকে লেখা হয়নি। যখন তারা সেই পশুটিকে দেখবে, যা ছিল আর নেই তবু আছে। প্রকাশিত বাক্য ১৭:৮।
যীশুই তিনি, যিনি ছিলেন, আছেন এবং যিনি আগমন করবেন, আর পোপতন্ত্র, যে ৮ম, তবে সাতটিরই অংশ সেই পশু যা ছিল এখন নেই তবু আছে। ড্রাগন ও পশুর বিবাহ যে এক ঘণ্টা বোঝায় তা রবিবারের আইন থেকে শুরু হওয়া ইতিহাসকে উপস্থাপন করে, যেখানে পিতর ও আব্রামের দ্বারা প্রতিনিধিত্বকৃত 100,000 জন পতাকা হিসেবে স্বর্গে আরোহণ করে। ঠিক সেই সময়েই পোপতন্ত্র উত্থিত হয়।
আমরা জোয়েলের বইটিকে সেই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করার চেষ্টা করে আসছি যে পেন্টেকোস্টের দিনে পিতর তার পেন্টেকোস্টীয় বার্তাকে জোয়েলের পরিপূর্তি হিসেবে চিহ্নিত করেছিলেন। প্রতিটি 12টি অধ্যায় বিশিষ্ট 3টি চুক্তির রেখায় প্রতিটি রেখার মধ্যবর্তী 3টি পদ একই ইতিহাসকে বর্ণনা করে, এবং সেই ইতিহাসে পিতরকে যিশুর সঙ্গে কাইসারিয়া ফিলিপ্পিতে অর্থাৎ পানিয়ুমে উপস্থিত হিসেবে উপস্থাপিত করা হয়েছে। আর এই সেই পর্যায় যার মুখোমুখি হওয়ার দ্বারপ্রান্তে আজ বিশ্ব রয়েছে। পানিয়ুমে পিতর একই সঙ্গে জিরুসালেমে পেন্টেকোষ্টীয় আত্মার বর্ষণেও উপস্থিত। 12 অধ্যায়ের এই 3টি রেখা পানিয়ুম ও পেন্টেকোষ্টে এসে সংকেন্দ্রিত হয় যখন ঈশ্বরের সিল খ্রিস্টের বধূর ওপর অঙ্কিত হয় এবং পশুর চিহ্ন শয়তানের বধূর ওপর অঙ্কিত হয়। জোয়েলের বই 10 কুমারীর উপমায় সেই জেগে ওঠার আহ্বানকে চিহ্নিত করছে, যখন লাওদিকীয় সপ্তম দিন অ্যাডভেন্টিস্ট গির্জা এই সত্যে জেগে ওঠে যে তারা হারিয়ে গেছে।
জোয়েল গ্রন্থটি 4 প্রজন্মের প্রেক্ষাপটে স্থাপিত হয়েছে।
পেতুয়েলের পুত্র জোয়েলের কাছে প্রভুর বাক্য এল, এই কথা শুন হে প্রবীণেরা,
এবং কর্ণপাত কর হে দেশের সকল অধিবাসী।
এমনকি তোমাদের দিনে কখনো ঘটেছে অথবা তোমাদের পিতৃপুরুষদের দিনে, এ বিষয়ে তোমরা তোমাদের সন্তানদের বলো, আর তোমাদের সন্তানরা তাদের সন্তানদের বলুক, আর তাদের সন্তানরা আরেক প্রজন্মকে বলুক, যা ভক্ষক পোকা ছেড়ে গেছে তা পঙ্গপাল খেয়ে ফেলেছে, আর যা পঙ্গপাল ছেড়ে গেছে তা গন্ধারী পোকা খেয়েছে, আর যা গন্ধারী পোকা ছেড়ে গেছে তা শুঁয়ো পোকা খেয়েছে। জোয়েল 1:2-4।
144,000-এর সিলকরণের সময় বয়োজ্যেষ্ঠরা হলেন লাউদিকিয়ার সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চের নেতারা, এবং পবিত্র আত্মার বর্ষণের সময় সেই সিলকরণ সম্পন্ন হয়। বয়োজ্যেষ্ঠরাকে ইজেকিয়েল প্রাচীন পুরুষেরা হিসেবে উপস্থাপন করেছেন।
তখন তিনি আমাকে বললেন, হে মানবপুত্র,
তুমি কি দেখেছ যে ইসরায়েলের গৃহের প্রবীণেরা অন্ধকারে কি করে? প্রত্যেকে নিজ নিজ কল্পনার কক্ষে, কারণ তারা বলে, প্রভু আমাদের দেখেন না, প্রভু পৃথিবী ত্যাগ করেছেন। ইজেকিয়েল 8:12।
অনুপ্রেরণা স্পষ্ট করে জানায় যে ইজেকিয়েলের 9 অধ্যায়ের সিলমোহরই প্রকাশিত বাক্যের 7 অধ্যায়ের সেই একই সিলমোহর। আরও স্পষ্ট যে 8 অধ্যায়ের 4টি ক্রমবর্ধমান ঘৃণ্যতার প্রাচীন পুরুষরা 25 সংখ্যায় প্রতিনিধিত্ব করা হয়েছে। ঈশ্বরের মেষপালের রক্ষক হওয়ার কথা ছিল এমন 25 জন প্রাচীন পুরুষই সূর্যকে প্রণাম করছে। বিচার প্রথমে তাদেরই ওপর হয়, যে পবিত্র স্থান থেকে তারা মুখ ফিরিয়ে নেয় তার প্রেক্ষাপটে তারা 12 জন পুরোহিতের 2টি পালা এবং মহাযাজককে প্রতিনিধিত্ব করে। রবিবারের আইনের সময় তারা সূর্যকে প্রণাম করে এবং পশুর চিহ্ন গ্রহণ করে, ড্রাগন পশু ও মিথ্যা নবীর সঙ্গে তাদের সম্মতি অঙ্গীকার করে। এই 25 জনকে প্রতি কিভাবে 50 জন দ্বারা তুলে ধরা হয়েছে? কোরাহ, দাথান ও আবিরামের বিদ্রোহে অংশ নেওয়া সেই 50 জন। কোরাহ, দাথান ও আবিরাম যে ত্রিমুখী জোটকে প্রতিনিধিত্ব করে, ধূপ নিবেদনকারী ওই 50 জন সেই জোটেই যোগ দেয়। ধর্মত্যাগের 3 জন শীর্ষ নেতা মারা গেলেন যখন পৃথিবী মুখ খুলে তাদের গিলে ফেলল।
মোশি বললেন, এর দ্বারা তোমরা জানতে পারবে যে প্রভু আমাকে এই সব কাজ করতে পাঠিয়েছেন, কারণ এগুলো আমি নিজের ইচ্ছায় করিনি। যদি এই লোকেরা সকল মানুষের মতোই স্বাভাবিক মৃত্যুবরণ করে বা সকল মানুষের মতো তাদের ওপর যা ঘটে তা যদি তাদের ওপরও ঘটে, তবে প্রভু আমাকে পাঠাননি। কিন্তু যদি প্রভু কোনো নতুন ঘটনা ঘটান এবং পৃথিবী তার মুখ খুলে তাদেরকে তাদের সঙ্গে সম্পর্কিত সবকিছু সহ গিলে ফেলে এবং তারা জীবিত অবস্থায় গহ্বরে নেমে যায়, তবে তোমরা বুঝবে যে এই লোকেরা প্রভুকে ক্রুদ্ধ করেছে।
আর এমন ঘটল যে তিনি এই সমস্ত কথা বলা শেষ করা মাত্রই তাদের নিচের জমি ফেটে গেল, আর পৃথিবী তার মুখ খুলে তাদের, তাদের ঘরবাড়ি, কোরহের সঙ্গে সম্পর্কিত সব লোক এবং তাদের সমস্ত সম্পত্তি সবাইকে গিলে ফেলল। তারা এবং তাদের সঙ্গে সম্পর্কিত যা কিছু ছিল সবই জীবিত অবস্থায় খাদে নেমে গেল, আর পৃথিবী তাদের উপর বন্ধ হয়ে গেল এবং তারা সমাবেশের মধ্য থেকে বিনষ্ট হল।
আর তাদের চারদিকে থাকা সমগ্র ইসরায়েল
তাদের চিৎকার শুনে পালিয়ে গেল, কারণ তারা বলল, পৃথিবী যেন আমাদিককেও গ্রাস না করে এবং প্রভুর কাছ থেকে আগুন বেরিয়ে এসে ধূপ নিবেদনকারী 250 জন মানুষকে ভস্ম করে দিল। গণনা পুস্তক 16:28-35।
1848 সালের বিদ্রোহটি কোড়াহ, দাথান, আবিরাম ও ধূপ নিবেদনকারী 52 জনের বিদ্রোহ দ্বারা প্রতিকায়িত ছিল। 52 জন একটি ত্রিমুখী জোটের সঙ্গে আতাত করেছিল, যা রবিবার আইনের সময়ে এসে উপস্থিত হয়, যখন যুক্তরাষ্ট্র পৃথিবী থেকে উঠে আসা জন্তু নিজ মুখ খুলে ড্রাগনের মতো কথা বলে। সেই মুহূর্তে সীমাহীনভাবে অন্তিম বৃষ্টি ঢেলে দেওয়া হয়, যেমন স্বর্গ থেকে আগুন নেমে এসে ধূপ নিবেদনকারী 52 জনকে ধ্বংস করেছিল। এই 52 জন একটি মিথ্যা ধর্মীয় ব্যবস্থার প্রতিনিধিত্ব করে, যা রবিবার আইনে অন্তিম বৃষ্টির বর্ষণের সময় ধ্বংস হয়। কোরাহ ও তার সহযোগীদের গিলে ফেলতে পৃথিবীর মুখ খুলে যাওয়া প্রকাশিত বাক্যের 11 অধ্যায়ের ভূমিকম্প, যা যুক্তরাষ্ট্রের মুখ খুলে ড্রাগনের মতো কথা বলাকে চিহ্নিত করে। 52 জনের ওপর স্বর্গ থেকে যখন আগুন নেমে এল, তা কার্মেল পর্বতে এলিয়ার আগুনের প্রতিরূপ ছিল, যখন সেই মিথ্যা ভাববাদীরা বধ হয়েছিল। কার্মেল পর্বতে এলিয়ার আগুন রবিবার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সুতরাং 52 জনের ওপর যে আগুন নেমেছিল সেটি রবিবার আইনে অন্তিম বৃষ্টির আগুন।
গণনা পুস্তকে কোরাহের বিদ্রোহ সম্পর্কিত যে অংশ আছে, তা জিহোশুয় ও কালেব যে প্রতিশ্রুত দেশের বার্তা উপস্থাপন করেছিলেন, তার বিরুদ্ধে হওয়া বিদ্রোহের সঙ্গে ভাববাদীভাবে সাযুজ্যপূর্ণ। সে বিদ্রোহটি বাইবেলীয় প্ররোচনার দিনকে প্রতিনিধিত্ব করে। কোরাহের বিদ্রোহের ওই অংশে বলা হয়েছে, তোমরা বুঝিবে যে এই লোকেরা প্রভুকে রুষ্ট করিয়াছে।
জ্ঞানীরাই বোঝেন এবং জ্ঞানীদেরই বুঝতে হবে যে কোরাহর বিদ্রোহের ইতিহাসকে প্রতিশ্রুত ভূমি সম্পর্কে যোশুয়ার বার্তার বিরুদ্ধে যে বিদ্রোহ, তার সঙ্গে মিলিয়ে দেখতে হবে। সেই বিদ্রোহটি কাদেশে ঘটেছিল এবং কাদেশের সেই ঘটনা ও কোরাহর বিদ্রোহ উভয়ই রবিবারের আইনের সময় সপ্তম দিন অ্যাডভেন্টবাদের বিদ্রোহের প্রতিরূপ। কোরাহ এবং ধূপ নিবেদনকারী 75 জন মানুষ ইজেকিয়েল 8-এ সূর্যের উদ্দেশ্যে নত হওয়া 25 জনকে প্রতিকায়িত করেছিল। ইজেকিয়েল 8-এ উল্লেখিত বয়োজ্যেষ্ঠরা জেরুজালেমে, যা ঈশ্বরের মণ্ডলীর প্রতীক, সম্পন্ন হওয়া ক্রমবর্ধমান 4টি ঘৃণ্যতার মধ্যে চতুর্থটির প্রতিনিধিত্ব করে।
প্রথম ঘৃণ্য কাজটি হল ঈর্ষার মূর্তি, দ্বিতীয়টি হল গুপ্ত কক্ষসমূহ, তৃতীয়টি হল তাম্মুজের জন্য বিলাপ, তারপর 25 জন পুরুষ সূর্যের প্রতি নত হয়ে উপাসনা করে, তারপর 9ম অধ্যায়ে 8ম অধ্যায়ে উপস্থাপিত ঘৃণ্য কাজগুলোর জন্য যারা দীর্ঘশ্বাস ফেলে ও ক্রন্দন করে তাদের চিহ্নিত করা হয়েছে। যারা দীর্ঘশ্বাস ফেলে ও ক্রন্দন করে তাদের পূর্ব দিক থেকে উদিত স্বর্গদূত সিলমোহর করে। স্বর্গদূত একজন বার্তাবাহক এবং একটি বার্তার প্রতিনিধিত্ব করে।
পূর্ব থেকে আসা সিলমোহরের বার্তা হল পূর্ববায়ুর বার্তা, যা ইসলামের বার্তা। 144,000 জন শিলমোহরিত হলেই বিধ্বংসী স্বর্গদূতরা তাদের কাজ শুরু করে, ঠিক সেই স্থানেই যেখানে ভবিষ্যৎবাণীর বাহ্যিক ধারা শিক্ষা দেয় যে জাতীয় ধর্মত্যাগের পর জাতীয় ধ্বংস ঘটে। কোরাহ দ্বারা প্রতিনিধিত্বকারীদের উপর বিচার কার্যকর হওয়ার আগে বিদ্রোহীদের জিরুসালেমের বাইরে নিয়ে যাওয়া হয়, অধার্মিকদের জিরুসালেম থেকে সরিয়ে দেওয়া হয়, কারণ জিরুসালেম থেকে পালায় ধার্মিকরা নয়।
আর আত্মা আমাকে তুলে নিয়ে গেল এবং প্রভুর গৃহের পূর্ব দিকে মুখ করা পূর্বদ্বারে আমাকে আনল, আর দেখ, দ্বারের মুখে 25 জন পুরুষ, তাদের মধ্যে আমি আজুরের পুত্র জাজানিয়া ও বেনায়ার পুত্র পেলটিয়াকে দেখলাম, তারা ছিল জনগণের প্রধান।
তখন তিনি আমাকে বললেন, হে মনুষ্যপুত্র, এরা সেই লোকেরা যারা অনিষ্টের পরিকল্পনা করে এবং এই নগরে দুষ্ট পরামর্শ দেয়, যারা বলে, এটা নিকটে নয়, আস আমরা ঘর বানাই, এই নগর হল হাড়ি আর আমরা মাংস।
সুতরাং তাদের বিরুদ্ধে ভবিষ্যৎবাণী কর, ভবিষ্যৎবাণী কর, হে মনুষ্যপুত্র, আর প্রভুর আত্মা আমার উপর নেমে এল এবং আমাকে বললেন, বল, প্রভু এইরূপ বলেন,
এইরূপই তোমরা বলেছ, হে ইসরায়েলের গৃহ, কারণ তোমাদের মনে যা যা আসে প্রত্যেকটি আমি জানি। তোমরা এই শহরে তোমাদের নিহতদের সংখ্যা বাড়িয়েছ এবং তার রাস্তাগুলোকে নিহতদের দিয়ে পূর্ণ করেছ। অতএব প্রভু ঈশ্বর এই কথা বলেন, তোমরা যে নিহতদের তার মধ্যভাগে রেখেছ তারাই মাংস, আর এই শহরটি হল হাড়ি, কিন্তু আমি তোমাদের তার মধ্য থেকে বের করে আনব। তোমরা তরবারিকে ভয় করেছ এবং আমি তোমাদের ওপর তরবারি আনব, প্রভু ঈশ্বর বলেন, আমি তোমাদের তার মধ্য থেকে বের করে আনব এবং তোমাদের বিদেশীদের হাতে সমর্পণ করব
এবং তোমাদের মধ্যে বিচার কার্যকর করব। তোমরা তরবারিতে নিহত হবে, আমি ইসরায়েলের সীমানায় তোমাদের বিচার করব, এবং তোমরা জানবে যে আমিই প্রভু। এই শহরটি তোমাদের হাড়ি হবে না এবং তোমরা তার মধ্যে মাংস হবে না, বরং আমি ইসরায়েলের সীমানায় তোমাদের বিচার করব, এবং তোমরা জানবে যে আমিই প্রভু, কারণ তোমরা আমার বিধান অনুযায়ী চলনি, আমার বিচারসমূহ কার্যকর করনি, বরং তোমাদের চারপাশে যে অন্য জাতিরা আছে তাদের প্রথা অনুসারে কাজ করেছ।
এবং এমন হল যে যখন আমি ভাববাণী করছিলাম তখন বেনায়ার পুত্র পেলাতিয়া মারা গেল, তখন আমি মুখের উপর পড়ে উচ্চ স্বরে চিৎকার করে বললাম, হায় প্রভু ঈশ্বর, তুমি কি ইসরায়েলের অবশিষ্টাংশকে সম্পূর্ণরূপে শেষ করে দেবে? ইজেকিয়েল 11:1-3 there.
রবিবারের আইনে জিরুসালেম শুদ্ধ করা হয়, যখন গমকে আগাছা থেকে পৃথক করা হয়, 25 বা কোরোহের পুনশতাগ্রিমিল দ্বারা প্রতিনিধিত্ব করা মানুষদের বাইরে জিরুসালেমের সীমান্তে মৃত্যুর জন্য নিয়ে যাওয়া হয়। 25 হল এক সপ্তাহ সেবা করা যাজকদের সংখ্যা, এবং এটি যখন 10 গুণ হয়ে পুনশতাগ্রি হিসেবে প্রতিকায়িত হয় তখন তা বিশ্বব্যাপী কলিশিয়াকে নির্দেশ করে, কারণ 10 বিশ্বব্যাপী তার প্রতীক। সংগ্রামরত কলিশিয়া বলতে গম ও আগাছা মিশিয়ে গঠিত কলিশিয়াকে বোঝায়, আর বিজয়ী কলিশিয়া বোঝায় সেই কলিশিয়াকে যা কেবল গম।
ঈশ্বরের কি কোনো জীবন্ত মণ্ডলী নেই? তার একটি মণ্ডলী আছে, কিন্তু সেটি সংগ্রামী মণ্ডলী, বিজয়ী মণ্ডলী নয়। আমরা দুঃখিত যে তাতে ত্রুটিযুক্ত সদস্যরা আছে, যে গমের মধ্যে আগাছা রয়েছে। যিশু বললেন, স্বর্গরাজ্য সেই মানুষের মতো যে নিজের ক্ষেতে ভালো বীজ বপন করেছিল, কিন্তু লোকেরা যখন ঘুমাচ্ছিল তখন তার শত্রু এসে গমের মধ্যে আগাছার বীজ বপন করে চলে গেল। তাই গৃহস্বামের দাসেরা এসে তাকে বলল, প্রভু, আপনি কি আপনার ক্ষেতে ভালো বীজ বপন করেননি? তবে এতে আগাছা এলো কোথা থেকে? তিনি তাদের বললেন, একজন শত্রু এটা করেছে। দাসেরা তাকে বলল, তবে কি আপনি চান আমরা গিয়ে সেগুলো তুলে ফেলি? কিন্তু তিনি বললেন, না, যেন তোমরা আগাছা তুলতে গিয়ে তাদের সঙ্গে গমও উপরে না ফেলো। শস্য কাটার সময় পর্যন্ত উভয়কেই একসঙ্গে বেড়ে উঠতে দাও, আর ফসল কাটার সময় আমি কাটা শ্রমিকদের বলবো, আগে আগাছাগুলো একত্র করো এবং পুড়িয়ে ফেলার জন্য আঁটি বাঁধো, কিন্তু গমগুলো আমার গোলায় জমা করো।
গম ও আগাছার উপমায় আমরা দেখি কেন আগাছা উপড়ে ফেলতে বলা হয়নি, কারণ তাতে গম ও আগাছার সঙ্গে শিকড়সহ উপড়ে যাওয়ার আশঙ্কা ছিল। মানবীয় মত ও বিচার সহজেই গুরুতর ভুল করে ফেলে, কিন্তু এমন ভুল যাতে না হয়, একটিমাত্র গমের অঙ্কুরও যাতে উপড়ে না যায়, প্রভু বলেন, ফসল কাটার সময় পর্যন্ত উভয়ই একসঙ্গে বাড়তে থাকুক, তারপর স্বর্গদূতেরা আগাছাগুলো জড়ো করবে যা ধ্বংসের জন্য নির্ধারিত থাকবে। যদিও আমাদের গির্জাগুলিতে যারা উন্নত সত্যে বিশ্বাস করার দাবি করে গমের মধ্যে আগাছার মতো ত্রুটিপূর্ণ ও ভ্রান্ত লোক আছে, ঈশ্বর দীর্ঘ সহিষ্ণু ও ধৈর্যশীল। তিনি ভ্রান্তদের তিরস্কার ও সতর্ক করেন, কিন্তু যাদের তিনি যে পাঠ শিখাতে চান তা শিখতে দীর্ঘ সময় লাগে তাদের তিনি ধ্বংস করেন না। তিনি গমের মধ্য থেকে আগাছাকে উপড়ে ফেলেন না। ফসল কাটার সময় পর্যন্ত আগাছা ও গম একসাথে বেড়ে উঠবে। যখন গম পূর্ণ বিকাশ ও পরিপক্কতায় পৌঁছাবে তখন তার স্বভাবের কারণে সেটি আগাছা থেকে স্পষ্টভাবে পৃথক হয়ে পড়বে।
পৃথিবীতে খ্রিস্টের কলিশিয়া অসম্পূর্ণ হবে, কিন্তু ঈশ্বর তার এই অসম্পূর্ণতার কারণে তার কলিশিয়াকে ধ্বংস করেন না। অতীতে যেমন ছিল ভবিষ্যতেও তেমনই থাকবে এমন লোক যাদের উৎসাহ জ্ঞানের সঙ্গে সঙ্গত নয়, যারা কলিশিয়াকে শুদ্ধ করতে এবং গমের মাঝখান থেকে আগাছা উপড়ে ফেলতে চায়। কিন্তু যারা ভ্রান্ত এবং কলিশিয়ার মধ্যে যারা এখনও রূপান্তরিত হয়নি তাদের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে সে বিষয়ে খ্রিস্ট বিশেষ আলো দিয়েছেন। কলিশিয়ার সদস্যরা যাদের চরিত্রে ত্রুটি আছে বলে মনে করতে পারে তাদের বিচ্ছিন্ন করার জন্য কোনো খাপ ছাড়া অত্যুৎসাহী তাড়াহুড়োর পদক্ষেপ নেওয়া চলবে না। গমের মধ্যে আগাছা থাকবে, কিন্তু ঈশ্বরের নির্ধারিত উপায় ব্যতীত আগাছা উপড়ে ফেলতে গেলে তাদের ছেড়ে দেওয়ার চেয়ে বেশি ক্ষতি হবে। প্রভু যখন সত্যিই রূপান্তরিতদের কলিশিয়ায় আনছেন তখনই শয়তানও অরূপান্তরিত লোকদের এর সহভাগিতায় নিয়ে আসে। খ্রিস্ট যখন ভালো বীজ বপন করছেন শয়তান তখন আগাছা বপন করছে। কলিশিয়ার সদস্যদের ওপর অবিরত দুটি পরস্পর বিরোধী প্রভাব কাজ করে। একটি প্রভাব কলিশিয়ার শুদ্ধির জন্য কাজ করছে আর অন্যটি ঈশ্বরের লোকদের কলুষিত করার জন্য। টেস্টিমনিস টু মিনিস্টার্স 45:46।
অধার্মিকদের জেরুজালেমের বাইরে নিয়ে গিয়ে ধ্বংস করা হয়। ফসল কাটার সময় তাদের সরিয়ে ফেলা হয়, যা একই সঙ্গে সেই সময় যখন গম পরিপক্ব হয়, কারণ তখনই গমকে পেন্টেক্সটে দোল অর্ঘ হিসেবে নিবেদন করা দুইটি রুটির প্রথম ফল হিসেবে একত্র করা হয়। গমের প্রথম ফল সংগ্রহ করা বাইবেলীয় ভবিষ্যৎবাণীর একটি নির্দিষ্ট বিষয়। গম ও আগাছার পৃথকীকরণ ঠিক এই বিষয়টিকেই তুলে ধরে, এবং খ্রিস্টের বহু উপমা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীমূলক পথচিহ্নকে চিহ্নিত করে।
আবার এই দৃষ্টান্তগুলি শিক্ষা দেয় যে বিচারকার্যের পরে আর কোনো পরীক্ষাকাল সুজন থাকবে না। সুসমাচারের কাজ সম্পূর্ণ হলে সঙ্গে সঙ্গেই ভাল ও মন্দের মধ্যে বিচ্ছেদ ঘটবে, এবং প্রত্যেক শ্রেণীর পরিণতি চিরকালের জন্য স্থির হয়ে যাবে। ক্রাইস্টস অবজেক্ট লেসেন্স 123।
গমের অর্ঘ হল 144,000, এবং তৃতীয় স্বর্গদূত গমকে আগাছা থেকে আলাদা করে।
তখন আমি তৃতীয় স্বর্গদূতকে দেখলাম। আমার সহগামী স্বর্গদূত বললেন, ভয়ঙ্কর তার বাক্য, ভয়াবহ তার মিশন। তিনি সেই স্বর্গদূত যিনি গমকে আগাছা থেকে পৃথক করবেন এবং স্বর্গীয় গোলাঘরের জন্য গমকে সিলমোহর দেবেন বা বেঁধে রাখবেন। এই বিষয়গুলো সমগ্র মন, সমগ্র মনোযোগকে নিয়োজিত করা উচিত। আবার আমাকে দেখানো হল যে আমরা দয়ার শেষ বার্তা পাচ্ছি, এমনটি বিশ্বাস করে যারা তাদের প্রতিদিন নতুন ভ্রান্তি গ্রহণ বা আত্মসাত করছে এমন লোকদের থেকে পৃথক থাকা প্রয়োজন। আমি দেখলাম যে ভুল ও অন্ধকারে যারা রয়েছে তাদের সমাবেশে তরুণ বা বৃদ্ধ কেউই উপস্থিত হওয়া উচিত নয়। স্বর্গদূত বললেন, যে বিষয়গুলোর কোনো লাভ নেই সেগুলোর উপর মনকে স্থির করে রাখা বন্ধ করো। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস খণ্ড 5, 225।
তৃতীয় স্বর্গদূত গমকে মোহর করে এবং গমকে আগাছা থেকে পৃথক করে। তৃতীয় স্বর্গদূত রবিবারের আইনকে প্রতিনিধিত্ব করে, যেখানে লাওদিকীয় সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চের নেতৃত্বের প্রতিনিধিত্বকারী 25 জনকে জিরুসালেমের বাইরে নিয়ে গিয়ে বিচার করা হয়। সে সময় যুদ্ধরত মণ্ডলী বিজয়ী মণ্ডলীতে রূপান্তরিত হয়।
কাজটি শীঘ্রই সমাপ্ত হতে যাচ্ছে। যুদ্ধরত গির্জার যে সদস্যরা বিশ্বস্ত প্রমাণিত হয়েছে তারা বিজয়ী গির্জায় পরিণত হবে। আমাদের অতীত ইতিহাস পর্যালোচনা করে বর্তমান অবস্থানে আসার পথে অগ্রগতির প্রতিটি পদক্ষেপের দিকে ফিরে তাকিয়ে আমি বলতে পারি, ঈশ্বরের স্তব হোক, ঈশ্বর যা সম্পন্ন করেছেন তা যখন দেখি তখন আমি বিস্ময়ে পূর্ণ হই এবং নেতারূপে খ্রিস্টের প্রতি আস্থায় পরিপূর্ণ হই। ভবিষ্যৎ নিয়ে আমাদের ভয়ের কিছুই নেই, যদি না আমরা প্রভু আমাদের যেভাবে পরিচালনা করেছেন এবং আমাদের অতীত ইতিহাসে তার শিক্ষা ভুলে যাই। জেনারেল কনফারেন্স বুলেটিন, 19 জানুয়ারি 1893।
গম থেকে আগাছা পৃথক করার ভবিষ্যৎবাণীমূলক বিষয়টি বাইবেলীয় ভবিষ্যৎবাণীর একটি প্রধান বিষয়। খ্রিস্টের মন্দির শুদ্ধিকরণ এই কাজের একটি উদাহরণ। এর চূড়াবিন্দু রবিবারের আইনে ঘটে, কারণ সেখানে আমরা দেখি যাদের বিচার হওয়ার কথা ছিল তাদের মৃত্যুর জন্য জিরুসালেমের সীমানায় নিয়ে যাওয়া হয়।
যখন যিশু তার প্রকাশ্য পরিচর্যা আরম্ভ করলেন তখন তিনি মন্দিরকে তার ধর্মলঙ্ঘনমূলক অপবিত্রতা থেকে সূচি করলেন, আর তার পরিচর্যার শেষ কার্যাবলীর মধ্যে ছিল মন্দিরের দ্বিতীয়বার সূচীকরণ। সুতরাং জগৎকে সতর্ক করার শেষ কার্যে মণ্ডলীগুলির প্রতি দুইটি স্বতন্ত্র আহ্বান করা হয়। দ্বিতীয় স্বর্গদূতের বার্তা এই, পরিল পরিল মহানগরী বাবিল, কারণ সে আপন ব্যভিচারের ক্রোধমদ সকল জাতিকে পান করাইয়াছে, প্রকাশিত বাক্য 14:8। এবং তৃতীয় স্বর্গদূতের বার্তার উচ্চধ্বনিতে স্বর্গ হইতে একটি রব শোনা যায়, যাহা বলিতেছে, হে আমার প্রজাগণ, তোমরা তাহার মধ্য হইতে বাহির হইয়া আইস, যেন তোমরা তাহার পাপের অংশী না হও এবং তাহার আঘাত সকলের কিছু না পাও, কারণ তাহার পাপ সকল আকাশ পর্যন্ত পৌঁছিয়াছে এবং ঈশ্বর তাহার অধর্ম সকল স্মরণ করিয়াছেন, প্রকাশিত বাক্য 18:5। সিলেক্টেড মেসেজেস বুক 2, 108।
গম ও আগাছার মণ্ডলী রবিবার আইনের সংকট পর্যন্ত বিদ্যমান থাকে। সেই সময় আগাছাগুলি সরানো হবে মানবীয় শক্তিতে নয়, বরং তৃতীয় স্বর্গদূতের মাধ্যমে। তিনি যেমন রবিবার আইনকে প্রতিনিধিত্ব করেন, তেমনি শেষ বৃষ্টির বার্তাকেও, যা পরে জোড়ালো আহ্বানের রূপ নেয়। যেমন গম, তেমনি আগাছাও ভবিষ্যৎবাণীমূলক সাক্ষ্যের একটি উপাদান। ঈশ্বরের পরিকল্পনার অগ্রগতিতে ঘটনাপ্রবাহ রবিবার আইনে এসে পৌঁছায় এবং তৃতীয় স্বর্গদূত দ্বিতীয়বারের মতো মন্দিরকে শুদ্ধ করেন। তিনি 22 অক্টোবর 1844 এটি শুদ্ধ করেছিলেন, আর দ্বিতীয়বারের মন্দির শুদ্ধিকরণই হল রবিবার আইন।
রবিবারের আইনের দিকে নিয়ে যাওয়া ইতিহাসের বাহ্যিক উপাদানগুলি বিজয়ী কলিসিয়ার সাক্ষ্যের একটি প্রধান অংশ, যেমন আগাছা, গম এবং দুই শ্রেণীকে বেঁধে দেওয়াও তেমনই। প্রকাশিত বাক্যের সমাপনী বার্তাগুলি হল তিন স্বর্গদূতের বার্তা এবং সেগুলি দুই শ্রেণীকে পৃথক করে ও বেঁধে দেয়। কিন্তু এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে সিস্টার হোয়াইট চিহ্নিত করেছেন যে ওই সমাপনী বার্তাগুলি ফসল পাকায়। যে সমাপনী বার্তা ফসল পাকায় তা হল পরবর্তী বর্ষণ, এবং সেটিই সেই আগুন যা ৪৫ জন মানুষকে বিনাশের আগুনের জন্য জ্বালানি কাঠের গাঁঠের মতো বেঁধে দেয়।
জোহনের নিকট মণ্ডলীর অভিজ্ঞতার মধ্যে গভীর ও রোমাঞ্চকর আগ্রহের দৃশ্যাবলী উন্মুক্ত করা হয়েছিল। তিনি ঈশ্বরের লোকদের অবস্থান, বিপদ, সংঘর্ষ এবং চূড়ান্ত উদ্ধার প্রত্যক্ষ করেছিলেন। তিনি সেই সমাপনী বার্তাসমূহ লিপিবদ্ধ করেছেন যা পৃথিবীর শস্যকে পরিপক্ক করে তুলবে, হয় স্বর্গীয় ভাণ্ডারের জন্য আঁটি হিসেবে, নয়তো ধ্বংসের অগ্নির জন্য জ্বালানির গুচ্ছ হিসেবে। তার নিকট মহাগুরুত্বপূর্ণ বিষয়সমূহ প্রকাশ করা হয়েছিল, বিশেষত শেষ মণ্ডলীর জন্য, যাতে যারা ভ্রান্তি থেকে সত্যের দিকে ফিরবে তারা তাদের সম্মুখস্থ বিপদ ও সংঘর্ষ সম্বন্ধে শিক্ষিত হতে পারে। পৃথিবীর উপর যা আসন্ন সেই বিষয়ে কারও অন্ধকারে থাকার প্রয়োজন নেই। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 341।
মন্দির পরিশুদ্ধ করার তার কাজটি সেই ময়লার ঝাড়ু হাতে মানুষের কাজের মাধ্যমেও চিত্রিত হয়েছে, যাকে বাপ্তিস্মদাতা জোহন তার পরে আসবেন বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তিনি মিলারের স্বপ্নে আবর্জনা ঝেঁটে পরিষ্কার করেন।
প্রভু ধার্মিক ও অধার্মিকের মধ্যে পার্থক্য প্রকাশ করতে চলেছেন, কারণ তার ঝাড়াইয়ের যন্ত্র তার হাতে আছে এবং তিনি তার খলিয়ান সম্পূর্ণরূপে পরিষ্কার করবেন এবং তার গমকে তার ভাণ্ডারে জড়ো করবেন, কিন্তু তিনি তুষকে অনিবাপ্য আগুনে পুড়িয়ে ফেলবেন। রিভিউ অ্যান্ড হেরাল্ড, ৮ নভেম্বর ১৮২২।
সিস্টার হোয়াইট যিশাইয়োকে উল্লেখ করেছেন যখন তিনি চিহ্নিত করেছিলেন যে ১৮৩৯ সালে প্রভু তার জনগণের অবশিষ্টাংশকে একত্র করার জন্য দ্বিতীয়বার তার হাত প্রসারিত করেছিলেন, এবং যিশাইয়ো ও সিস্টার হোয়াইট উভয়ই ১৪৪,০০০ চূড়ান্ত সমবেতকরণকে চিহ্নিত করেন। সমবেত করার প্রক্রিয়ায় এমন একটি ছড়িয়ে দেওয়া ও পুনরায় জড়ো করার পর্ব অন্তর্ভুক্ত যা প্রথম নিরাশা হিসেবে উপস্থাপিত, যা এক প্রতীক্ষার সময়ের শেষে পুনরায় সমবেত হওয়ার দিকে নিয়ে যায়। ১৪৪,০০০কে সিল করার এই প্রতিটি উপাদানই বাইবেলীয় ভবিষ্যৎবাণীর একটি নির্দিষ্ট বিষয়। পাপকে তার পরিণতিতে আনতে যে বাহ্যিক ইতিহাসকে প্রভু তার হাতিয়ার হিসেবে ব্যবহার করেন তা দানিয়েল অ্যাগলুন ব্যারনে উপস্থাপিত হয়েছে, এবং চূড়ান্ত সমবেতকরণ যিশাইয়ো অ্যাগলুন অ্যাগলুনে পাওয়া যায়, এবং প্রতীক্ষার সময়ের সমাপ্তি প্রকাশিত বাক্য অ্যাগলুন অ্যাগলুনে পাওয়া যায়। আর রবিবারের আইনে গম ও আগাছার বিচ্ছেদ ইজেকিয়েল ১১:১১ উল্লেখিত আছে,
এই নগর তোমাদের হাড়ি হবে না
আর তোমরাও এর মধ্যে মাংস হবে না, কিন্তু আমি ইসরায়েলের সীমান্তে তোমাদের বিচার করব, ইজেকিয়েল ১১:২০।
জোয়েল গ্রন্থে নতুন ও দ্রাক্ষারষ্টি যারা পবিত্র স্থানের অভিভাবক হওয়ার কথা ছিল সেই প্রাচীন প্রবীণদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। মধ্যরাত্রির আর্তনাদের বার্তাই জোয়েলের সেই নতুন দ্রাক্ষারস্য, এবং রবিবারের আইন কার্যকর হলে যে আগুন নেমে আসে তা পেন্টেক্সটের আগুন দ্বারা প্রতিকায়িত হয়েছে। সেই আগুন একটি বার্তার প্রতিনিধিত্ব করে যা হল নতুন দ্রাক্ষারস্য, কিন্তু সেটি সেই বার্তাও যা ধূপ নিবেদনকারী ৫০ জন মানুষকে ধ্বংস করে। লাওদিকীয় সপ্তম দিবস অ্যাডভেন্টিস্ট গির্জার সমাপ্তি রবিবারের আইনে ঘটে, কারণ তখনই আগুন সীমাহীনভাবে ঢেলে দেওয়া হয় এবং তা ধূপ নিবেদনকারী ৫০ জনকে ধ্বংস করে, অতএব তাদের উপাসনার ব্যবস্থা ধ্বংস হয়।
যদি সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ রবিবারের আইনের সময়ে বিশ্বস্ত থাকে, তবে যুক্তরাষ্ট্র সরকারের শক্তি ও পরাক্রম তা বন্ধ করে দেবে। যদি তা অবিশ্বস্ত হয় তবে কেবল নিজের নাম বদলে প্রথম দিন অ্যাডভেন্টিস্ট চার্চ বা তৎসদৃশ আরেকটি নিকটতুল্য নাম রাখবে। ধার্মিক হোক বা অধার্মিক, সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ রবিবারের আইনের সীমা অতিক্রম করে না, ভবিষ্যৎবাণীমূলক সাক্ষ্য দেখায় যে ৯ ইকরোতে অ্যাডভেন্টবাদ পুরনো পথের বার্তাকে প্রত্যাখ্যান করেছে, এবং সেই পুরনো পথগুলো রবিবারের আইনে বন্ধ দরজায় নিয়ে যায়। ২৫ জন পুরুষকে ইজেকিয়েলের অংশে আজুরের পুত্র ইয়াজনেইয়া এবং বেনায়ার পুত্র পেলাতিয়া জনগণের প্রধানরা হিসেবে উপস্থাপিত করা হয়েছিল।
তাদের নামগুলি ঈশ্বরের লোকদের বৈশিষ্ট্য ঘোষণা করে, কিন্তু তা কেবল নামমাত্র স্বীকারোক্তি।
জাজানিয়া এর অর্থ ঈশ্বর শোনেন এবং তিনি আজুরের পুত্র। আজুরের অর্থ সাহায্য ও রক্ষা করা। সিস্টার হোয়াইট বলেন, 25 জন মানুষ রক্ষক হওয়ার কথা ছিল, যেমনটি আজুর দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে। তার পুত্র দাবি করে যে তিনি ঈশ্বরকে শোনেন, কিন্তু তিনি সেই শ্রেণী যারা দেখে তবু দেখে না এবং শোনে তবু শোনে না। পেলাকিয়া এর অর্থ ঈশ্বরের দ্বারা উদ্ধার প্রাপ্ত এবং তার পিতা বেনায়া এর অর্থ ঈশ্বর নির্মাণ করেছেন। যখন এজিকিয়েল তার সতর্কবার্তা শেষ করলেন, পেলাতিয়া মারা গেল।
এই নগর তোমাদের কড়াই হবে না, আর তোমরা তার মধ্যে মাংস হবে না, বরং আমি ইসরায়েলের সীমানায় তোমাদের বিচার করব, আর তোমরা জানবে যে আমিই প্রভু, কারণ তোমরা আমার বিধান অনুসারে চলনি, আমার বিচারসমূহ কার্যকর করনি, বরং তোমাদের চারদিকে যে অন্য জাতিরা আছে তাদের রীতিনীতির অনুসারে কাজ করেছ। আর যখন আমি ভবিষ্যৎবাণী করছিলাম, তখন বেনায়ার পুত্র পেলাতিয়া মারা গেল। তখন আমি মুখের ওপর পড়ে উচ্চস্বরে চিৎকার করে বললাম, আহ প্রভু ঈশ্বর, তুমি কি ইসরায়েলের অবশিষ্টাংশকে সম্পূর্ণরূপে শেষ করে দেবে? ইজেকিয়েল 11:12-13।
ইজেকিয়েলের উচ্চ চিৎকারে পেলাতিয়া মারা গেল। প্রকাশিত বাক্য অধ্যায় ইকরুয়ের পরিপূর্তিতে 18 জুলাই 2020-এ রাস্তায় গমের মৃত্যু ঘটে। গম হল মোশে ও এলিয়া ঈশ্বরের বাক্যের প্রথম লেখক, এবং এলিয়া আসবেন এই প্রতিশ্রুতি পুরাতন নিয়মের শেষ উক্তি। আলফা ও ওমেগাকে সদম ও মিসরের রাস্তায় হত্যা করা হয়, কিন্তু 2024 সালে তারা পুনরুত্থিত হয়, যেমনটি প্রকাশিত বাক্য ইকরু ইকরুতে বর্ণিত হয়েছে। তারা মৃত অবস্থায় থাকাকালীন সদম ও মিসর আনন্দ করেছিল। ইজেকিয়েল, হায় প্রভু ঈশ্বর, আপনি কি ইসরায়েলের অবশিষ্টাংশকে সম্পূর্ণরূপে শেষ করবেন? এই কথা বলে পেলাতিয়ার মৃত্যুকে অবশিষ্টদের সময় স্থাপন করেন। জিসাইয়ার মতে অবশিষ্টদের সময়ে সদম হল সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ।
শুনো, হ্যাঁ স্বর্গসমূহ, আর কর্ণপাত করো, হ্যাঁ পৃথিবী, কারণ প্রভু বলেছেন, আমি সন্তানদের লালন করেছি ও বড় করেছি, কিন্তু তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। ষাঁড় তার মালিককে চেনে আর গাধা তার প্রভুর খোয়ার চিনে, কিন্তু ইসরায়েল জানে না, আমার প্রজা বিবেচনা করে না।
হায় পাপপূর্ণ জাতি, অপরাধে ভারাক্রান্ত এক জনতা, দুরাচারীদের বংশধর, নষ্টকারী সন্তানরা, তারা প্রভুকে ত্যাগ করেছে, ইসরায়েলের পবিত্র জনকে রুষ্ট করেছে, তারা পিছন ফিরেছে। আর কেন তোমাদের প্রহার করা হবে? তোমরা তো আরও বিদ্রোহ করবে। সমগ্র মস্তক রোগাক্রান্ত এবং সমগ্র হৃদয় অবসন্ন, পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত কোথাও সুস্থতা নেই, আছে কেবল ক্ষত, আঘাতের দাগ ও পচা ঘা। সেগুলো বন্ধ করা হয়নি, না বাধা হয়েছে, না মলম দিয়ে প্রশমিত করা হয়েছে। তোমাদের দেশ উজাড়, তোমাদের নগরগুলি আগুনে দগ্ধ, তোমাদের ভূমি, পরদেশীরা তোমাদের চোখের সামনে তা ভক্ষণ করছে, আর তা উজাড়, যেন পরদেশীদের দ্বারা উলটপালট করা হয়েছে। আর সিয়নের কন্যা আঙুর বাগানে একটি কুড়ে ঘরের ন্যায়, শোষার বাগানে এক পাহারার কুটিরের ন্যায়, অবরুদ্ধ এক নগরের ন্যায় পড়ে আছে।
যদি সেনাবাহিনীর প্রভু আমাদের জন্য অতি সামান্য এক অবশিষ্টাংশ না রেখে যেতেন, তবে আমরা সদমের মতো হতাম এবং আমরা গোমরার মতোই হয়ে যেতাম। হে সদমের শাসকেরা, প্রভুর বাক্য শুন, হে গোমরার জনগণ, আমাদের ঈশ্বরের ব্যবস্থার প্রতি কর্ণপাত কর। ইশাইয়া 1:3-10।
অবশিষ্টদের সময়কালে মুসা ও এলিয়া সদম ও মিশরে নিহত হন। মিশর দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রনীতির প্রতীক, আর সদম দুর্নীতিগ্রস্ত গির্জা শাসনের প্রতীক। বেনায়াহের পুত্র পেলাতিয়া রবিবার আইনের সময় মারা যায়। জিসাই এটিকে বাইবেলীয় বিদ্রোহের দিনের সঙ্গে মেলান, যা হয় 1830 সাল, নয়তো সেই রবিবার আইন। বেনায়াহের পুত্র পেলাতিয়া তাদের একটি জাল প্রতিরূপের প্রতিনিধিত্ব করে, যারা প্রকৃতপক্ষে ঈশ্বরের বাক্য শোনে। অবশিষ্টদের সময়ে মুসা ও এলিয়া যাদের প্রতিনিধিত্ব করেন, তারা নিহত হয় এবং পরে পুনরুত্থিত হয়। সেই পুনরুত্থান 2023 সালের জুলাইয়ে অরণ্যে এক কণ্ঠস্বরের মাধ্যমে শুরু হয়েছিল। 2024 সাল থেকে গম ও আগাছার চূড়ান্ত পৃথকীকরণ চলছে।
রবিবারের আইন কার্যকর হলে সপ্তম দিবস অ্যাডভেন্টিস্ট চার্চ বুঝবে যে তারা হারিয়ে গেছে।
এই শহর তোমাদের হাড়ি হবে না, আর তোমরাও এর মধ্যে মাংস হবে না, বরং আমি ইসরায়েলের সীমানায় তোমাদের বিচার করব। তখন তোমরা জানতে পারবে যে আমি প্রভু, কারণ তোমরা আমার বিধিতে চলনি,
আমার বিচার সমূন পালন করনি, বরং তোমাদের চারপাশের অন্য জাতিদের রীতি অনুসারে কাজ করেছ। আর এমন হল যে আমি যখন ভবিষ্যৎবাণী করছিলাম, তখন বেনায়ার পুত্র পেলাতিয়া মারা গেল। ইজেকিয়েল একারো বধানের পুচ্ছম খাকি।
পেলাতিয়ার মৃত্যু, যার নামের অর্থ ঈশ্বরের দ্বারা উদ্ধার প্রাপ্ত, প্রসঙ্গক্রমে বোঝায় মৃত্যুর হাতে সোপর্দ হওয়া। সেই একই সময়ে যখন দানিয়েল ইকারো কটাসখোটয় একাদশ ঘণ্টার কর্মীরা উত্তরের রাজার হাত থেকে উদ্ধার পায়। রবিবারের আইনের সময় পেলাতিয়া উত্তরের রাজার হাতে সোপর্দ হয়। বেনায়ার পুত্র পেলাতিয়া, যার অর্থ ঈশ্বর যা নির্মাণ করেছেন, যে মুহূর্তে ঈশ্বর আবারও একটি মন্দির নির্মাণ করেছেন, রবিবারের আইনে বিজয়ী মণ্ডলী হিসেবে তাকে উত্তরণের জন্য সেই মুহূর্তেই পেলাতিয়া দ্বারা প্রতিনিধিত্বকারীরা মৃত্যুর হাতে সোপর্দ হয়। কারণ পুরনো উজাড় স্থানগুলো পুনর্নির্মাণের কাজে অংশগ্রহণ করার বদলে তারা নিজেদের জন্য তোবিয়ার সমাধি নির্মাণ করছিল। পেলাতিয়া ঈশাইয়ার বর্ণিত মাথা থেকে পা পর্যন্ত সেই দেহকে প্রতিনিধিত্ব করে, যা পাপে সম্পূর্ণ ভারাক্রান্ত। সেই দেহটি হল লাওদিকীয় সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট মণ্ডলী, ক্রমোন্নত বিদ্রোহের চার প্রজন্মের পরিসমাপ্তিতে, যাকে ঈশাইয়া আরও আরও বিদ্রোহ করছ বলে এক ক্রমাগত বেড়ে চলা বিদ্রোহ হিসেবে প্রকাশ করেন। ২০২৪ সালে শুরু হওয়া চূড়ান্ত পরীক্ষার প্রক্রিয়ায় গম সাড়ে তিন দিন মৃত থাকে, তারপর পুনরুত্থিথনাস। তখন তারা জানতে পারবে যে প্রভুই ঈশ্বর।
অতএব ভবিষ্যৎবাণী করো এবং তাদের বলো, প্রভু ঈশ্বর এই কথা বলেন, দেখো হে আমার প্রজা, আমি তোমাদের কবরগুলো খুলে দেব, তোমাদেরকে তোমাদের কবর থেকে উঠিয়ে আনব এবং তোমাদেরকে ইসরায়েলের দেশে নিয়ে যাব। আর হে আমার প্রজা, যখন আমি তোমাদের কবরগুলো খুলে দেব এবং তোমাদেরকে তোমাদের কবর থেকে উঠিয়ে আনব, তখন তোমরা জানবে যে আমিই প্রভু, আমি আমার আত্মা তোমাদের মধ্যে স্থাপন করব, আর তোমরা বাঁচবে, এবং আমি তোমাদেরকে তোমাদের নিজস্ব দেশে স্থাপন করব। তখন তোমরা জানবে যে আমিই প্রভু এই কথা বলেছি এবং তা সম্পন্ন করেছি, প্রভু বলেন। ইজেকিয়েল ৩৭ ১২-১৪।
রবিবারের আইনে ২৫ দ্বারা প্রতিনিধিত্ব করা নকল যাজকত্ব তখন জানতে পারবে যে প্রভুই ঈশ্বর। গম শ্রেণী ২০২৪ সালে জানে যে প্রভুই ঈশ্বর, আর ধাদা শ্রেণী সেই জ্ঞান কেবল রবিবারের আইনের সময় উপলব্ধি করে, যখন তখন অনেক দেরি হয়ে গেছে। সেই সময়কালটি একটি কবর ও পুনরুত্থানের মাধ্যমে শুরু হয়, এবং একটি কবর কিন্তু কোনো পুনরুত্থান ছাড়াই শেষ হয়। শুরুর দিকে যখন তিনি প্রকাশিত বাক্য অধ্যায় ১১ পুনরুত্থান পূর্ণ করেন, তখন গম শ্রেণী ঈশ্বরকে চেনে, আর একই অধ্যায়ে বর্ণিত রবিবারের আইনের ভূমিকম্পে ধাদা শ্রেণী তা জানতে পারে। ওই দুইটি মাইলফলকের মাঝখানে অন্তিম বৃষ্টির পরীক্ষার প্রক্রিয়া উভয় শ্রেণীকে ফসল তোলার জন্য পরিপক্কতায় পৌঁছে দেয়।
জোয়েলের বার্তা হল দ্রাক্ষাক্ষেত্রের গান, কিন্তু এটি প্রথম যে প্রশ্ন তোলে তা হল, মানুষ কি পূর্ববর্তী দিনগুলো দেখে শেষ দিনগুলোকে চিনতে পারে? জোয়েলে উল্লেখিত বৃদ্ধরা তা করতে পারেননি, কারণ জাগরণের আহ্বান যখন মধ্যরাতে আসে, তখন তারা কেটে ফেলা হয়, প্রভুর মুখ থেকে উগরে ফেলা হয়, ঠিক সেখানে যেখানে ভূমির জন্তু কথা বলার জন্য তার মুখ খোলে, যা সেই একই স্থান যেখানে বিলামের গাধা কথা বলেছিল এবং যেখানে বাপ্তিস্মদাতা জোহনের পিতাও কথা বলেছিল।
অতি প্রাচীন প্রবীণদোদ ওপর বিচার নির্ভর করছে এই প্রশ্নের ওপর যে, এটি কি তোমাদের পূর্বপুরুষদের দিনে ঘটেছিল? পাঠাংশটি এ কথা শোনো বলে শুরু হয়। এরপর সেখানে দুই সাক্ষী উপস্থাপিত হয়, একটি মানুষের চার প্রজন্ম আর অন্যটি পোকামাকড়ের চার প্রকার। এরপর মধ্যরাত্রির ডাকে তারা জেগে ওঠে, কিন্তু দেখে যে ঈশ্বরের নির্বাচিত চুক্তিবদ্ধ জাতি হিসেবে তাদের এড়িয়ে যাওয়া হয়েছে। তাদের এড়িয়ে যাওয়া হয়নি এই কারণে যে তাদের কাছে মদ ছিল না, এড়িয়ে যাওয়া হয়েছে কারণ তাদের কাছে ভুল মদ ছিল। দশ কুমারীর উপমায় জোয়েলের নতুন মদ হল তেল। তাদের পরিত্রাণ নির্ভর করছে এই বিষয়ে, তারা পরবর্তী বৃষ্টির বার্তার নতুন দ্রাক্ষারস গ্রহণ করেন কিনা। বৃদ্ধ ও প্রাচীন জনেরা কেউ জিসাই এফ্রোইমের মাতালরা হিসেবে চিত্রিত করেছেন, এবং প্রকাশিত বাক্য ৭ অধ্যায়ে মোহরপ্রাপ্তদের তালিকায় এফ্রোইমের উল্লেখ নেই, তার বদলে তার ভাই মুনশে এসেছে। মুনশের চেয়ে অধিক অধার্মিক রাজা খুঁজে পাওয়া কঠিন, তবু সে এফ্রোইমের মাতালদের স্থান নেয়।
যে শ্রেণী নিজেদের আধ্যাত্মিক অধপতনের জন্য দুঃখিত হয় না আর অন্যদের পাপের জন্য শোকও করে না, তারা ঈশ্বরের শীল ছাড়া থেকে যাবে। প্রভু তার দূতদের, যাদের হাতে হত্যার অস্ত্র আদেশ করেন, শহরের মধ্যে তাকে অনুসরণ করে যাও এবং আঘাত কর, তোমাদের চোখ যেন দয়া না করে, তোমরা যেন করুণা না করো, সম্পূর্ণরূপে হত্যা করো বৃদ্ধ ও যুবক, কুমারী, ছোট শিশু এবং নারী, কিন্তু যার ওপর চিহ্ন আছে তার কাছে যেও না, এবং আমার পবিত্র স্থান থেকে শুরু কর। তখন তারা গৃহের সম্মুখে যে প্রাচীন পুরুষেরা ছিল তাদের থেকেই শুরু করল। এখানে আমরা দেখি যে গির্জা, প্রভুর পবিত্র স্থান, সর্বপ্রথম ঈশ্বরের ক্রোধের আঘাত অনুভব করেছিল। প্রবীণরা, যাদের ঈশ্বর মহান আলো দিয়েছিলেন এবং যারা জনগণের আত্মিক স্বার্থের অভিভাবক হিসেবে দাঁড়িয়েছিলেন, তারা তাদের ওপর অর্পিত বিশ্বাসের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিলেন। তারা এই অবস্থান নিয়েছিল যে পূর্বদিনের মতো আমাদের আর অলৌকিক ঘটনা এবং ঈশ্বরের শক্তির সুস্পষ্ট প্রকাশের জন্য খোঁজ করতে হবে না, সময় বদলে গেছে। এই কথাগুলো তাদের অবিশ্বাসকে আরও দৃঢ় করে, এবং তারা বলে, প্রভু মঙ্গলও করবেন না অমঙ্গলও করবেন না, তিনি এতটাই করুণাময় যে তিনি তার জনগণের ওপর বিচার আনবেন না। এইভাবে শান্তি ও নিরাপত্তা, এটাই সেই লোকদের স্লোগান যারা আর কখনোই তুরির ন্যায় নিজেদের কণ্ঠ উচ্চ করে ঈশ্বরের জনগণকে তাদের অপরাধ এবং যাকবের গৃহকে তাদের পাপ দেখাবে না। এই নির্বাক কুকুররা, যারা ঘেউ ঘেউ করতে চাইত না, তারাই অপমানিত ঈশ্বরের ন্যায্য প্রতিশোধের আঘাত অনুভব করে। পুরুষেরা, কুমারীরা এবং ছোট ছোট শিশুরা সবাই একসঙ্গে ধ্বংস হয়। যেসব ঘৃণ্যতার জন্য বিশ্বস্তরা দীর্ঘশ্বাস ফেলে কাঁদছিল, সেগুলোই ছিল কেবলমাত্র সীমিত মানবচক্ষে ধরা পড়া বিষয়। কিন্তু তার চেয়েও অনেক ভয়াবহ পাপ, যেগুলো বিশুদ্ধ ও পবিত্র ঈশ্বরের ঈর্ষাকে প্রজ্বলিত করেছিল, অপ্রকাশিতই রয়ে গিয়েছিল। হৃদয় পরিদর্শনকারী মহানজন, অধর্মের কর্মীরা গোপনে যে যে পাপ করে তার সবই জানেন। এই লোকেরা তাদের প্রতারণায় নিজেদের নিরাপদ মনে করে, এবং তার দীর্ঘ সহিষ্ণুতার কারণে বলে, প্রভু দেখেন না, এরপর এমন আচরণ করে যেন তিনি পৃথিবী ত্যাগ করেছেন। কিন্তু তিনি তাদের ভণ্ডামি ধরবেন, এবং যে পাপগুলো তারা এত যত্নে লুকিয়ে রেখেছিল সেগুলো অন্যদের সামনে প্রকাশ করবেন। পদমর্যাদা, মর্যাদা বা জাগতিক প্রজ্ঞার কোনো উচ্চতা কিংবা পবিত্র পদে কোনো অবস্থানই মানুষকে নীতিকে বিসর্জন দেওয়া থেকে রক্ষা করবে না, যখন তাকে তার নিজের প্রতারক হৃদয়ের ওপর ছেড়ে দেওয়া হয়। যাদের যোগ্য ও ধার্মিক বলে গণ্য করা হয়েছে তারাই প্রমাণিত হয় ধর্মত্যাগের মূল হোতা এবং উদাসীনতা ও ঈশ্বরের করুণার অপব্যবহারের দৃষ্টান্ত হিসেবে। তাদের দুষ্ট পথচলা তিনি আর সহ্য করবেন না, এবং নিজের ক্রোধে তিনি তাদের সঙ্গে করুণা ব্যতি রেখে আচরণ করবেন।
যারা মহান আলো দ্বারা আশীর্বাদ প্রাপ্ত এবং অন্যদের সেবায় বাক্যের শক্তি অনুভব করেছে, তাদের কাছ থেকে প্রভু তার উপস্থিতি অনিচ্ছা সত্ত্বেও ফিরিয়ে নেন। তারা একসময় তার বিশ্বস্ত দাস ছিল, তার উপস্থিতি ও দিকনির্দেশে অনুগ্রহপ্রাপ্ত, কিন্তু তারা তার থেকে সরে গিয়ে অন্যদের ভ্রান্তির পথে চালিত করেছে, অতএব তারা ঐশ্বরিক অসন্তোষের অধীনে আনা হয়েছে। সাক্ষ্যসমূহ খণ্ড ৫ ২০১-২১২।
জোয়েল যখন প্রবীণদের চিহ্নিত করেন, তখন তিনি লাওদিকীয় সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চের নেতৃত্বকে সম্বোধন করছেন, কিন্তু জোয়েল সেই অশিক্ষিতদের সঙ্গেও কথা বলছেন যাদেরকে যিশায়া শিক্ষিতদের বিপরীতে অশিক্ষিত বলে অভিহিত করেন। জোয়েল ইজেকিয়েলের অষ্টম অধ্যায়ে সূর্যের সামনে নত হওয়া প্রাচীন পুরুষদের সঙ্গেও কথা বলছেন, এবং নবম অধ্যায়ে যাদের বিচার প্রথমে হয় তাদের সঙ্গেও। তিনি যখন বলেন, এই কথা শোন হে প্রবীণগণ, এবং কান দাও হে দেশের সকল অধিবাসী, তখন তিনি লাওদিকীয় সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চের সাধারণ সদস্যদের প্রতিও সম্বোধন করছেন।
অষ্টম অধ্যায়ের ২৫ জন রবিবারের আইনের সময়ে অবস্থান করছে, যেখানে তারা মন্দিরের দিকে পিঠ দিয়ে সূর্যের সামনে নতজানু হচ্ছে। তারা ৫০০ জনের বিদ্রোহের একটি দশমাংশ, যারা কোরাহ, দাথান ও আবিরামের সঙ্গে দাঁড়িয়েছিল। এই ২৫ জন সেই বিদ্রোহের প্রতীক, যা অনুপ্রেরণা অনুযায়ী ১৮৮৮ সালে পুনরাবৃত্ত হয়েছিল, এবং যা ৯ আক্রাতে লাওদিকিয়ান সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চের নেতৃত্বের বিদ্রোহকে প্রতিকায়িত করেছিল এবং রবিবারের আইন পর্যন্ত বিস্তৃত ছিল। তারা সেই একই সময়ের বিদ্রোহের একটি দশমাংশকে প্রতিনিধিত্ব করে, যে সময়ে ঈশাইয়া ৬ষ্ঠ অধ্যায়ে জ্ঞানীদেরকে দশমাংশ হিসেবে চিহ্নিত করেছেন, যার মধ্যে সারবস্তু রয়েছে।
জোয়েল গ্রন্থটি অ্যাডভেন্টবাদীদের উদ্দেশ্যে এই ঘোষণা যে তাদের অনুগ্রহকাল শেষ হয়েছে, কারণ তারা তাদের অনুগ্রহকালের পেয়ালা পাপে পূর্ণ করে ফেলেছে,
এবং সেই পরিপূর্ণতাকে মাথা থেকে পা পর্যন্ত অসুস্থতা হিসেবে উপস্থাপিত করা হয়েছে, যা প্রকাশ করে যে অন্তিম বৃষ্টির বার্তাটি তাদের মুখ থেকে কেটে নেওয়া হয়েছে। যিশাইয়া একই বাস্তবতা ২৯ অধ্যায়ে বর্ণনা করেছেন।
নিজেরা থেমে যাও এবং বিস্মিত হও,
চিৎকার করো আর চিৎকার করো, তারা মাতাল কিন্তু মদে নয়, তারা টলমল করে কিন্তু শক্ত মদে নয়, কারণ প্রভু তো মাদের উপর গভীর নিদ্রার আত্মা ঢেলে দিয়েছেন এবং তোমাদের চোখ বন্ধ করে দিয়েছেন, নবীরা এবং তোমাদের শাসকেরা দ্রষ্টাগণ তাদের তিনি ঢেকে দিয়েছেন, আর সকলের দর্শন তোমাদের কাছে সিলমোহর করা এক বইয়ের কথার মতো হয়ে গেছে, যা লোকেরা একজন শিক্ষিতের হাতে তুলে দেয়, বলে এটা পড়ুন আপনাকে অনুরোধ করি, আর সে বলে আমি পড়তে পারি না কারণ এটা সিলমোহর করা, আর বইটি একজন অশিক্ষিতের হাতে তুলে দেওয়া হয়, বলে এটা পড়ুন আপনাকে অনুরোধ করি, আর সে বলে আমি অশিক্ষিত।
এই কারণে প্রভু বললেন, যেহেতু এই জাতি মুখে আমার কাছে আসে এবং তাদের ঠোঁট দিয়ে আমাকে সম্মান করে কিন্তু তাদের হৃদয় আমাকে থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে এবং আমার প্রতি তাদের ভয় মানুষের বিধান অনুযায়ী শেখানো হয়েছে, সুতরাং দেখ আমি এই জাতির মধ্যে একটি বিস্ময়কর কাজ করব, অর্থাৎ বিস্ময়কর কাজ ও এক আশ্চর্য, কারণ তাদের জ্ঞানীদের জ্ঞান লুপ্ত হবে এবং তাদের বিচক্ষণদের বুদ্ধি গোপন থাকবে, ধিক তাদের যারা গভীরভাবে প্রভুর কাছ থেকে তাদের পরামর্শ লুকাতে চায় এবং যাদের কাজ অন্ধকারে হয় এবং তারা বলে কে আমাদের দেখে আর কে আমাদের জানে, নিশ্চয়ই তোমাদের সব কিছুকে উল্টো করে দেওয়া কুমারের মাটির মতো গণ্য হবে, কারণ কি কোনো কাজ তার নির্মাতার সম্পর্কে বলতে পারে তিনি আমাকে বানাননি, অথবা যে বস্তুটি গঠিত হয়েছে তা কি তার গঠনকারী সম্পর্কে বলতে পারে তার কোনো বুদ্ধি ছিল না। ইসায়া ২৯:৯-১০।
জ্ঞানীদের বোঝাপড়া ঈশ্বরের ভাববাদী বাক্য উন্মোচিত হওয়ার উপর ভিত্তি করে। অ্যাডভেন্টবাদের বিকৃত প্রতিষ্ঠানসমূহে প্রশিক্ষিতরা ভাববাণীর পুস্তক পড়তে পারে না এবং তারা ঈশ্বরের কোনো বোঝাপড়া নেই বলে তাকে অভিযুক্ত করে। ভাববাণীর মোহর খোলা হলে তারা তা বুঝতে পারে না, তাই তারা ঈশ্বরকেই বোধশক্তিহীন বলে দোষারোপ করে এবং এতে তারা সবকিছু উল্টো করে দেয়। অ্যাডভেন্টবাদের পণ্ডিত ও অপণ্ডিত উভয়ই পরীক্ষাকাল শেষ হওয়ার ঠিক আগে যে ভাববাণীর মোহর খোলা হয় তা বুঝতে পারে না, আর জোয়েলের পুস্তক বৃদ্ধদের শুনতে আদেশ দেয়, কিন্তু তারা এমন এক শ্রেণী যারা শুনেও শোনে না, দেখেও দেখে না।
তাদের বিদ্রোহের মর্মস্থল প্রকাশ পায় তাদের এই অক্ষমতায় যে তারা খ্রিস্টকে প্রথম ও শেষ হিসেবে স্বীকার করতে পারে না। এটাই সেই অধ্যায়ের প্রেক্ষাপট যেখানে এই প্রশ্নটি করা হয়েছে, এটি কি তোমাদের দিনে ঘটেছে অথবা এমন কি তোমাদের পিতৃপুরুষদের দিনেও?
আপনার পিতৃপুরুষদের ইতিহাসে কি এমন কোনো সময় ছিল যখন কোনো জনগোষ্ঠী মধ্যরাত্রির আহ্বানে জেগে উঠেছিল কিন্তু শেষে দেখল যে তারা মূর্খ কুমারীরা? বৃদ্ধদের জাগো বলে আদেশ দেওয়া হয়েছে, যেমন ১৮৪৪ সালে এক্সেটার ক্যাম্প মিটিংয়ে মিলারাইটদেরও করা হয়েছিল। দশ কুমারীর দৃষ্টান্তটি অ্যাডভেন্টিস্ট জনগণের অভিজ্ঞতার দৃষ্টান্ত, যা মিলারাইট ইতিহাসে অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছিল এবং শেষকালে আবারও অক্ষরে অক্ষরে পূর্ণ হবে। তাদের গির্জার ভিত্তিমূল ইতিহাস যে শেষকালে পুনরাবৃত্ত হয় এ কথা বুঝতে লাওদিকিয়ান সেভেন্থ ডে অ্যাডভেন্টিজমের অক্ষমতা সেই ভবিষ্যৎদ্রাণীমূলক নীতিটিকেই আরও স্পষ্ট করে তোলে, যা ভবিষ্যৎবাণীমূলক বার্তা উন্মোচনের চাবিকাঠি। এটি শুধু বাইবেলীয় নিয়ম নয়, এটি যীশু খ্রিস্টের চরিত্রের প্রকাশের কেন্দ্রবিন্দুও, যা অনুগ্রহকাল সমাপ্ত হওয়ার ঠিক আগে উন্মোচিত হয়।
জোয়েল জিজ্ঞেস করেন, এমন কি তোমাদের দিনে ঘটেছে কিংবা তোমাদের পিতৃপুরুষদের দিনেও? অথবা এভাবেও জিজ্ঞাসা করা যেতে পারে, তোমাদের পিতৃপুরুষদের দিনে এমন কোনো পরীক্ষা প্রক্রিয়া ছিল কি যা নতুন চুক্তির জনগণকে পুরাতন চুক্তির জনগণ থেকে পৃথক করেছিল, এবং সেই পৃথকীকরণটি উপমায় তেলের দ্বারা প্রতিকায়িত যে ভবিষ্যৎবাণীমূলক বার্তা তার দ্বারাই সম্পন্ন হয়েছিল? এটি কি তোমাদের দিনে বা তোমাদের পিতৃপুরুষদের দিনে ঘটেছে? এই প্রশ্নটি অবিলম্বে চিহ্নিত করে যে তাদের পিতৃপুরুষদের দিনে যা ঘটেছিল তা ছিল ক্রমবর্ধমান ধ্বংসের চার প্রজন্ম পর একটি জাগরণ, যেমন চার প্রজন্ম জুড়ে বার্তা পাঠানোর আদেশ দ্বারা এবং ক্রমবর্ধমান ধ্বংসের চারটি কীট দ্বারা প্রতিকায়িত হয়েছে।
জোয়েল হল মধ্যরাত্রির আহ্বানে এক পশ্চাৎপসারিত ও ধর্মত্যাগী গির্জার বিরুদ্ধে বিচার ঘোষণার উচ্চারণ। পবিত্র ইতিহাসে সপ্তম দিন অ্যাডভেন্টিস্ট গির্জার চেয়ে বৃহত্তর আলোর বিরুদ্ধে আর কোনো গির্জা দাঁড়ায়নি। সত্যের বিরুদ্ধে ওই ধরনের বিদ্রোহের প্রতীক কাফরনাহুম দ্বারা উপস্থাপিত হয়েছে।
আমরা পরবর্তী নিবন্ধে চালিয়ে যাব।
কাফরনাহুমে যীশু তার যাতায়াতের মধ্যবর্তী সময়ে বাস করতেন এবং সেটি তার নিজ শহর নামে পরিচিত হয়ে ওঠে। এটি গালিল সাগরের তীরে ছিল এবং সুন্দর গেন্নেসারেত সমতলের সীমানার কাছাকাছি, যদি না বলা যায় যে তা আসলে সমতলটির ওপরেই ছিল। দ্য ডিজায়ার অফ এজেস পয়েন্ট অব বেতুন। যারা নিজেদের ঈশ্বরের সন্তান বলে দাবি করে তাদের মধ্যে কত কম ধৈর্য প্রকাশ পেয়েছে, কত তিক্ত কথা বলা হয়েছে, আমাদের বিশ্বাসের নয় এমন লোকদের বিরুদ্ধে কত নিন্দা উচ্চারিত হয়েছে। অনেকেই অন্য গির্জার লোকদের মহাপাপী বলে মনে করেছে, অথচ প্রভু তাদের এভাবে দেখেন না। যারা অন্য গির্জার সদস্যদের এভাবে দেখে তাদের উচিত ঈশ্বরের পরাক্রমশালী হাতের নিচে নিজেদের নম্র করা। যাদের তারা দোষারোপ করে তারা হয়তো অল্প আলো, অল্প সুযোগ ও সুবিধা পেয়েছে। যদি তারা সেই আলো পেত যা আমাদের গির্জাগুলোর বহু সদস্য পেয়েছে, তবে তারা অনেক বেশি দ্রুত অগ্রসর হতে পারত এবং পৃথিবীর সামনে তাদের বিশ্বাসকে আরও ভালোভাবে উপস্থাপন করতে পারত। যারা তাদের আলো নিয়ে গর্ব করে তবু তাতে চলতে ব্যর্থ হয় তাদের সম্পর্কে খ্রিস্ট বলেন, কিন্তু আমি তোমাদের বলছি, বিচারের দিনে তায়ের ও সিদনের পক্ষে তোমাদের চেয়ে সহনীয় হবে। আর তুমি কাফরনাহুম সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্টরা, যারা অনেক আলো পেয়েছে, যে বিশেষাধিকারের বিচারে স্বর্গ পর্যন্ত উন্নীত হয়েছ, তুমি নরকে নামিয়ে আনা হবে, কারণ তোমার মধ্যে যে পরাক্রমশালী কাজগুলো হয়েছে, যদি সেগুলো সদমে করা হতো তবে তা আজ পর্যন্ত টিকে থাকত। কিন্তু আমি তোমাদের বলছি, বিচারের দিনে সদম দেশের পক্ষে তোমার চেয়ে তা আরও সহনীয় হবে। সেই সময় যীশু উত্তর দিয়ে বললেন, হে পিতা, স্বর্গ ও পৃথিবীর প্রভু, আমি তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি এই বিষয়গুলো জ্ঞানী ও বিচক্ষণদের নিজেদের ধারণায় কাছ থেকে লুকিয়েছ এবং সেগুলো শিশুদের কাছে প্রকাশ করেছ। আর এখন তোমরা এই সব কাজ করেছ বলে প্রভু বলেন, আমি তোমাদের সঙ্গে কথা বলেছিলাম, ভোরবেলা উঠে কথা বলেছিলাম, তবু তোমরা শোনোনি। আমি তোমাদের ডেকেছিলাম কিন্তু তোমরা জবাব দাওনি। অতএব আমি এই গৃহের প্রতি, যা আমার নামে ডাকা হয়, যার ওপর তোমরা ভরসা কর, এবং সেই স্থানটির প্রতি, যা আমি তোমাদের ও তোমাদের পিতৃপুরুষদের দিয়েছি, শিলোহের সঙ্গে যেমন করেছি তেমনই করব, এবং আমি তোমাদের আমার সম্মুখ থেকে নিক্ষেপ করব, যেমন আমি তোমাদের সকল ভ্রাতৃগণকে, এমনকি ইফ্রাইমের সমুদয় বংশকেও নিক্ষেপ করেছি।
প্রভু আমাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানসমূহ প্রতিষ্ঠা করেছেন এবং সেগুলি পরিচালিত হওয়া উচিত জাগতিক প্রতিষ্ঠানগুলির মতো নয়, বরং ঈশ্বরের বিধান অনুযায়ী। সেগুলি তার মহিমাকেই একান্ত লক্ষ্য রেখে পরিচালিত হতে হবে, যেন সকল উপায়ে নাশপ্রায় আত্মারা উদ্ধার পায়। ঈশ্বরের লোকদের কাছে আত্মার সাক্ষ্যসমূহ এসেছে, তবু অনেকে তিরস্কার, সতর্কবাণী ও পরামর্শের প্রতি কর্ণপাত করেনি।
এখন এই কথা শোনো, হে মূর্খ ও বোধশূন্য প্রজা, যাদের চোখ আছে তবু দেখে না, যাদের কান আছে তবু শোনে না, তো মরা কি আমাকে ভয় কর না? প্রভু বলেন, তোমরা কি আমার উপস্থিতিতে কাঁপবে না? আমি যে সমুদ্রের জন্য সীমানা হিসেবে বালুকে এক চিরস্থায়ী বিধান দ্বারা স্থাপন করেছি, যাতে তা অতিক্রম করা না যায়, আর তার তরঙ্গগুলি যতই ছটফট করুক তবু তারা জয়লাভ করতে পারে না, তারা যতই গর্জন করুক তবু তারা তা অতিক্রম করতে পারে না। কিন্তু এই জাতির একটি বিদ্রোহী ও অবাধ্য হৃদয় আছে, তারা বিদ্রোহ করেছে এবং সরে গেছে, তারা তাদের হৃদয়ে বলে না, এখন আমরা আমাদের ঈশ্বর প্রভুকে ভয় করি, যিনি নিজ সময় প্রথম ও শেষ বৃষ্টি দেন, তিনি আমাদের জন্য ফসল কাটার নির্দিষ্ট সপ্তাহগুলি ধরে রাখেন। তোমাদের অন্যায় এই সবকে দূরে ঠেলে দিয়েছে, আর তোমাদের পাপ তোমাদের থেকে মঙ্গলকে আটকে রেখেছে। তারা বিচার করে না, পিতৃহীনের মামলাও না, তবু তারা সমৃদ্ধ হয়, আর অভাবগ্রস্তের অধিকারের বিচারও করে না। আমি কি এই সবের জন্য শাস্তি দেব না? প্রভু বলেন, এমন একটি জাতির বিরুদ্ধে আমার প্রাণ কি প্রতিশোধ নেবে না?
প্রভুকে কি বলতে বাধ্য হতে হবে, এই জাতির জন্য তুমি প্রার্থনা করো না, তাদের জন্য কান্না বা প্রার্থনা তুলো না, আমার কাছে কোনো মধ্যস্থতাও করো না, কারণ আমি তোমার কথা শুনব না। অতবে বৃষ্টিধারা আটকে রাখা হয়েছে এবং শেষ বর্ষা হয়নি, তুমি কি এখন থেকে আমাকে ডাকবে না? আমার পিতা, তুমি তো আমার যৌবনের পথপ্রদর্শক। রিভিউ অ্যান্ড হেরাল্ড, 1 আগস্ট 1893।